الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আজকে যে সব বদরি সাহাবীর আমি স্মৃতিচারণ করব তাদের মাঝে প্রথম নাম হলো হযরত খিরাশ বিন সিম্মা আনসারি। হযরত খিরাশ খাজরাজ গোত্রের বনু জসমের সাথে সম্পর্ক রাখতেন। তার মায়ের নাম ছিল উম্মে হাবিব। তার সন্তান সন্ততির মাঝে রয়েছেন সালামা, আব্দুর রহমান এবং আয়েশা। হযরত খিরাশ বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। উহুদের যুদ্ধে তিনটি দশটি আঘাত পেয়েছেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুদক্ষ তীরন্দাজদের অন্তর্ভুক্ত ছিলেন। বদরের যুদ্ধে হযরত খিরাশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা আবুল আসকে বন্দী করেছিলেন। তার নাম হলো হযরত উবাইদ বিন তাইহান।
আতিক বিন তাইহান
বলা হয়ে থাকে। তার মায়ের নাম ছিল লায়লা বিনতে হাসম। তিনি হযরত আবুল হাইসাম বিন লাইহানের ভাই ছিলেন।
বনু আব্দুল আশল কে খলিফা মে সে থে।
আর তিনি ছিলেন বনু আব্দুল আশলের মিত্রদের অন্তর্ভুক্ত। হযরত উবাইদ 70 জন আনসারের সাথে আকবার বয়াতে অংশগ্রহণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মাসউদ বিন রবির মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। তিনি তার ভাই হযরত আবুল হাইসামের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেন। ইকরামা বিন আবু জাহল তাকে শহীদ করে। এটিও বলা হয় যে তিনি সিফিনের যুদ্ধে হযরত আলীর পক্ষ থেকে যুদ্ধ করে শহীদ হয়েছেন। এক্ষেত্রে কিছুটা মত পার্থক্য রয়েছে, কিন্তু উভয় রেওয়ায়েতের অভিন্ন কথা হলো তিনি শহীদ হয়েছেন। তার সন্তান সন্ততির মাঝে হযরত উবাইদুল্লাহ এবং হযরত আব্বাদ এই দুইজন পুত্রের উল্লেখ পাওয়া যায়। তাবরির বর্ণনা অনুসারে হযরত আব্বাদও বদরের যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য লাভ করেছেন। আর হযরত উবাইদুল্লাহ সম্পর্কে বর্ণনা করা হয় যে তিনি ইয়ামামার যুদ্ধে শাহাদত বরণ করেছেন। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হচ্ছে তার নাম হলো হযরত আবু হান্না মালিক বিন আমর। আবু হান্না ছিল তার ডাক নাম, মালিক বিন আমর ছিল তার আসল নাম। মুহাম্মদ বিন উমর ওয়াক্তি তাকে বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের মাঝে গণ্য করেছেন। তার নাম সম্পর্কে মতভেদ রয়েছে। কোন কোন রেওয়ায়েত অনুসারে তার নাম আমির ও সাবেদ বিন নোমানও বর্ণিত হয়েছে। তার ডাক নাম আবু হাব্বা এবং আবু হাইয়াও বর্ণনা করা হয়, কিন্তু মুহাম্মদ বিন ওয়াক্তি বলেন যে আবু হাইয়া ডাক নামের দুই ব্যক্তির উল্লেখ পাওয়া যায়। একজন আবু হাব্বা বিন গাজিয়া বিন আমর, আর দ্বিতীয় জন হলেন আবু হাব্বা বিন আব্দে আমর আল মাজনি। তাদের কেউ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি। বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের কারো ডাক নামেই আবু হাব্বা ছিল না, বরং বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের ডাক নাম হলো আবু হান্না। এ দৃষ্টিকোণ থেকে তিনি তার কথার পরেই জোর দিচ্ছেন, তার ডাক নাম ছিল আবু হান্না। পরবর্তী সাহাবি যার স্মৃতিচারণ হচ্ছে তার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন জায়েদ বিন সালেবা, তাকে আব্দুল্লাহ বিন জায়েদ আনসারিও বলা হয়। তার ডাক নাম ছিল আবু মুহাম্মদ, আর পিতার নাম ছিল হযরত যায়েদ বিন সালেবা, আর তিনিও ছিলেন সাহাবি। আনসারদের খাজরাজ গোত্রের বনু জসম শাখার সাথে তাঁর সম্পর্ক ছিল। তিনি 70 জন আনসারের সাথে আকাবার বয়াতে অংশগ্রহণ করেছেন। বদর, ওহুদ, পরিখা বা খন্দক সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু ইসলামের সাথে তিনি অংশগ্রহণ করেছেন। মক্কা বিজয়ের সময় বনু হারেস বিন খাজরাজের পতাকা তাঁর হাতে ছিল। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ ইসলাম গ্রহণের পূর্বেও আরবি লিখতে জানতেন, অথচ সেই যুগে আরব সমাজে লেখার রীতি খুবই কম ছিল আর খুব কম মানুষই লিখতে জানত। হযরত আব্দুল্লাহ বিন যায়েদের সন্তান সন্ততি মদিনাতেই অবস্থান করে। তার এক পুত্রের নাম ছিল মোহাম্মদ, যিনি তার স্ত্রী সাদা বিনতে খুলাইবের গর্ভজাত। আর এক মেয়ে ছিল উম্মে হুমায়েদ, আর তার মা ছিল ইয়েমানবাসীদের অন্তর্ভুক্ত। হুরায়স বিন যায়েদ ছিলেন তার ভাই, যিনি একজন বদরি সাহাবি ছিলেন। তার এক বোনের নাম ছিল কুরাইবা বিনতে যায়েদ, তিনিও সাহাবিয়া ছিলেন।
হযরত
আব্দুল্লাহ বিন যায়েদ সেই সাহাবি যাকে স্বপ্নে আজানের বাক্যাবলী সম্পর্কে অবহিত করা হয়েছে, আর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সে সম্পর্কে অবহিত করেছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত বেলালকে সেই নির্দিষ্ট বাক্যে আজান দেওয়ার নির্দেশ প্রদান করেন যা হযরত আব্দুল্লাহ স্বপ্নে দেখেছিলেন। এটি 1 হিজরি সনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক মসজিদ নির্মাণের পরের ঘটনা। এই ঘটনার কিছুটা বিস্তারিত বিবরণ হলো, আনসারদের মধ্য থেকে হযরত আবু উমায়ের বিন আনাস আনসারী তার চাচার বরাতে বলেন, তিনি বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের জন্য লোকদের একত্রিত করার পন্থা বা উপায় সম্পর্কে ভাবলেন এবং চিন্তা করলেন। তাকে বলা হলো যে নামাজের সময় একটি পতাকা উত্তোলিত করা হোক, মানুষ পতাকা দেখে পরস্পরকে অবহিত করবে নামাজ সম্পর্কে। কিন্তু এই প্রস্তাব তার পছন্দ হয়নি। বর্ণনাকারী বলছেন, মহানবী সাল্লামের কাছে সিংহার কথা উল্লেখ করা হলো, অর্থাৎ ইহুদিদের ডাকার রীতি সম্পর্কে বা জোরে ফু দেওয়ার রীতি সম্পর্কে বলা হলো, কিন্তু তিনি এটিও পছন্দ করেননি কেননা এটি ইহুদিদের রীতি। বর্ণাকারী বলছেন, এরপর তার কাছে ঘণ্টা বাজানোর কথা বলা হলে তিনি বলেন যে এটি খ্রিস্টানদের রীতি। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ ফিরে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার কারণে তিনিও চিন্তিত ছিলেন। তিনি দোয়া করেন, বলা হয় যে স্বপ্নে তাকে আজান দেখানো হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ নিজেই বর্ণনা করছেন যে আমি স্বপ্নে এক ব্যক্তিকে দেখেছি, তার হাতে ছিল একটি ঘণ্টা। আমি তাকে জিজ্ঞেস করি যে হে আল্লাহর বান্দা, তুমি কি এই ঘণ্টা বিক্রি করবে? সে জিজ্ঞেস করে, তুমি দিয়ে কি করবে? আমি বললাম, এর মাধ্যমে আমরা নামাজের জন্য ডাকব। তখন সে বলল, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কথা অবহিত করব কি? তিনি বলেন যে আমি বললাম কেন নয়। হযরত আব্দুল্লাহ বলেন, তখন সে আজানের বাক্যাবলী শোনায় যে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
বাচ্চাদের জন্য এবং নন মুসলিমদের জন্য ফায়দামন্দ হবে।
এর অনুবাদও পড়ে দিচ্ছি, শিশু এবং নবমুসলিমদের জন্য তা উপকারী হয়ে থাকে। আজান আজান আমরা শুনি, কিন্তু তার সত্ত্বেও আমি দেখেছি অনেকেই এর অনুবাদ জানে না। আজানের অর্থ হলো আল্লাহ সর্বমহান, এটি চারবার বলতে হবে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটি দুবার পুনরাবৃত্তি করতে হয়। এরপর আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটিও দুবার বলতে হয়। এরপর
নামাজ কি তরফ আও,
হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো,
নামাজ কি তরফ আও,
নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, সফলতার দিকে আসো, আল্লাহ সর্বমহান, এটি দুবার বলতে হবে। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য নয়। ইনি বলছেন যে শব্দগুলোর পুনরাবৃত্তির পর সে ব্যক্তি কিছুটা পিছনে সরে যায়, এরপর পুনরায় বলে যে যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও তখন তোমরা বলো, এখানে তাকবীরের বাক্যাবলী উচ্চারণ করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন যে প্রভাতে আমি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সকাশে উপস্থিত হই এবং আমি যা স্বপ্নে দেখি তা বর্ণনা করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন খোদার ইচ্ছায় এটি সত্য স্বপ্ন, তুমি বেলালের সাথে দাঁড়িয়ে যাও আর যা দেখেছ তা বলতে থাকো, তিনি শব্দগুলো ওই আজানে বলবেন, কেননা তার কণ্ঠ তোমার কণ্ঠস্বর থেকে উঁচু। অতএব আমি বেলালের সাথে দাঁড়িয়ে যাই, আমি তাকে বলি আর তিনি সে অনুসারে আজান দিতে থাকেন। বর্ণনাকারী বলছেন যে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন এই আজান শুনেন তখন তিনি নিজ গৃহেই ছিলেন, তিনি নিজের চাদর টানতে টানতে বের হন আর বলছিলেন, হে আল্লাহ রাসূল, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, আমি তাই দেখেছি যা তিনি দেখেছেন। এটি শুনে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব প্রশংসা মহান আল্লাহর। অপর একটি রওয়ায়েতে এই শব্দাবলী রয়েছে যে তখন মহানবী সাল্লাম বলেছেন, সব প্রশংসা আল্লাহর, আর এটি সুদৃঢ় ও সুনিশ্চিত কথা। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু সিরাত খাতামুন নবীন পুস্তকে ইতিহাসের বিভিন্ন গ্রন্থ থেকে সংগ্রহ করে কিছু বর্ধিত কথাও বর্ণনা করেছেন। তিনি বলেন, নামাজের জন্য যখন আজান দেওয়ার বা ডাকার কোনো ব্যবস্থা ছিল না, সাহাবীরা সচরাচর সময়ের ধারণা করে নিজেরাই নামাজের জন্য সমবেত হয়ে যেতেন, কিন্তু এটি কোনো স্বচ্ছদায়ক পন্থা ছিল না। মসজিদে নববীর নির্মাণের পরে প্রশ্নটি খুব বেশি অনুভূত হতে থাকে যে কিভাবে মুসলমানদের একত্রিত করা যায়। কোনো সাহাবী খ্রিস্টানদের ন্যায় ঘণ্টা বাজানোর পরামর্শ দেয়, কেউ ইহুদিদের আদলে সিঙ্গা বাজানোর প্রস্তাব দেয়, কেউ কোনো কথা বলে, কেউ ভিন্ন কোনো কথা, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দেন যে কোনো ব্যক্তিকে এই ঘোষণা দেওয়ার জন্য নিযুক্ত করা হোক যে নামাজের সময় হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতামতকে পছন্দ করেন। আজান নির্ধারিত হওয়ার পূর্বে একটি মতামত এটি ছিল, হযরত বেলালকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়, এই অনুসারে এরপর যখন নামাজের সময় হতো তখন বেলাল উচ্চস্বরে আসসালাতু জামিয়া বলে ঘোষণা করতেন আর মানুষ একত্রিত হয়ে যেত। বরং নামাজ ছাড়াও কোনো উদ্দেশ্যে যদি মুসলমানদেরকে মসজিদে সমবেত করতে হতো তাহলে এভাবেই ডাকা হতো আর এই ঘোষণাই করা হতো। এর স্বল্পকাল পর এক সাহাবী হযরত আব্দুল্লাহ বিন যায়েদ আনসারীকে বর্তমান আজানের বাক্যাবলী শেখানো হয়েছে, অর্থাৎ পূর্বে বর্ণিত ঘটনার দিকে ইঙ্গিত করা হচ্ছে, আর তিনি মহানবী ইসলামের কাছে এসে নিজের এই স্বপ্নের কথা উল্লেখ করেন এবং বলেন যে আমি স্বপ্নে এক ব্যক্তিকে আজান হিসেবে বাক্যগুলো বলতে শুনেছি। তিনি ইসলাম বলেন যে স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো হয়েছে আর বেলালকে শব্দগুলো শেখানোর জন্য আবদুল্লাহকে নির্দেশ প্রদান করেন। তিনি লেখেন যে আশ্চর্যজনক দৈব বিষয় হলো হযরত বেলাল যখন আজানের নির্ধারিত শব্দে আজান দিলেন তখন হযরত ওমর তড়িঘড়ি করে মহানবীর কাছে এসে উপস্থিত হন এবং বলেন যে হে আল্লাহর রাসূল, আজকে বেলাল যে শব্দে বা যে বাক্যে আজান দিয়েছে হুবহু এসব বাক্যই আমি স্বপ্নে দেখেছি। আরেকটি রেওয়ায়েতে এটিও রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আজানের শব্দগুচ্ছ শুনলেন তখন বলেন এই সম্পর্কে ওহীও হয়েছে।
বশির বিন মুহাম্মদ اپنے والد سے بیان کرتے ہیں
بشیر بن محمد
حضرت عبداللہ بن زید
نیز پتار پکھ تھے کہ برنا کریں جو حضرت عبداللہ بن زید
نے
کہ شب نے آزان دیکھانا ہوئے چلو دنی تر شیش شمپت صدقہ کریں جا چھارا تار کا چھے آر کیچوئی چھلونا অর্থাৎ পুরো সম্পদ সদকা করে দেন তিনি এবং তাঁর পুত্র এই সম্পদের মাধ্যমেই জীবন অতিবাহিত করছিলেন। এটি অর্থাৎ যে সম্পদই ছিল সেটি তাদের উপার্জনের বা জীবন জীবিকার মাধ্যম ছিল। তিনি সেই সম্পদ মহানবী সাল্লামের হাতে তুলে দেন। যখন তিনি তার সম্পদ মহানবীর হাতে তুলে দেন তখন তাঁর পিতা মহানবী সাল্লামের কাছে আসেন এবং বলেন তিনি এর মাধ্যমে জীবিকা নির্বাহ করছিলেন। তখন মহানবী সাল্লাম হযরত আব্দুল্লাহ বিন যায়েদকে দেখে বলেন, নিশ্চিত ভাবে আল্লাহ তাআলা তোমার কাছ থেকে তোমার সদকা গ্রহণ করেছেন, তুমি যা আল্লাহর খাতিরে দান করেছো তা তিনি গ্রহণ করেছেন। এখন তুমি তা উত্তরাধিকারী হিসেবে তোমার পিতা মাতাকে ফিরিয়ে দাও। বশির বলেন যে এরপর আমরা তা উত্তরাধিকার হিসাবে পেয়েছি, অর্থাৎ পরবর্তীতে তার সন্তানরা এভাবে তা থেকে অংশ পেয়েছে। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন যায়েদকে নিজের নখ তাবারক হিসাবে প্রদান করেন। এর বিস্তারিত বিবরণ হলো হযরত আব্দুল্লাহ বিন যায়েদের পুত্র মুহাম্মদ বর্ণনা করেছেন তার পিতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিদায় হজের সময় মিনার ময়দানে মানহার অর্থাৎ কুরবানির স্থানে কুরবানি করার সময় উপস্থিত ছিলেন, আর তার সাথে আনসারদের অন্য এক ব্যক্তিও ছিল। মহানবী সাল্লাম কুরবানি সমূহ বণ্টন করলে হযরত আব্দুল্লাহ বিন যায়েদ এবং তার আনসারের সাথে কিছুই পাননি। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চুল কামিয়ে একটি কাপড় রাখেন আর সেগুলো মানুষের মাঝে বণ্টন করে দেন। এরপর তিনি সাল্লাম তার নখ কাটেন এবং সেগুলো হযরত আব্দুল্লাহ বিন যায়েদ আনসারি এবং তার সাথীকে প্রদান করেন। হযরত আয়েশার পক্ষ থেকে বর্ণিত এক ব্যক্তি মহানবী সাল্লামের কাছে উপস্থিত হন আর নিবেদন করেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম নিশ্চয় আপনি আমার কাছে আমার নিঃসত্তার চেয়ে বেশি প্রিয় এবং আমি এবং আপনি আমার কাছে আমার পরিবারের চেয়েও প্রিয়, আর আপনি আমার কাছে আমার সন্তান সন্ততির চেয়েও বেশি প্রিয়। আমি বাসায় ছিলাম আর আপনাকে স্মরণ করছিলাম, আমি ধৈর্য ধারণ করতে না পেরে আপনার কাছে এসে উপস্থিত হই আর এখন আমি আপনাকে দেখছি। যখন আমি নিজেরও আপনার মৃত্যুর কথা ভাবলাম তখন আমি জানতে পারি যে যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন তখন অপরাপর নবীর সাথে আপনাকে উত্থিত করা হবে, আর আমি ভয় পাই যে আমি যখন জান্নাতে প্রবেশ করব তখন আপনাকে সেখানে পাবো না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে কোনো উত্তর দেননি, এমনকি জিব্রাইল এই আয়াত সহ অবতীর্ণ হন, জামাইয়াতে ইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, অর্থাৎ নবী সিদ্দিক শহীদ এবং সালেদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতকে আমরা এই কথার প্রমাণ হিসাবে উপস্থাপন করি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে শরীয়তবিহীন নবুয়ত লাভ হতে পারে, আর তার অনুসরণে এক ব্যক্তি সাধারণ সালে বা পুণ্যবান ব্যক্তির মর্যাদা থেকে উন্নীত করে নবুয়তের মর্যাদায় পৌঁছতে পারে। যা হোক, নবুয়তের মর্যাদা তার শরীয়তবিহীন নবুয়তই হোক না কেন আর মহানবীর দাসত্বেই হোক না কেন, এটি অনেক উঁচু একটি পদমর্যাদা, আল্লাহ তাআলা যাকে চান দান করেন। আর আগমনকারী মসীহ মওউদ সম্পর্কে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীউল্লাহ শব্দ ব্যবহার করেছেন, এই জন্যই হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে শরীয়তবিহীন নবী হিসেবে মেনে থাকি, আর এতে মহানবী ইসলামের খাতমে নবুয়তের মর্যাদার কোনো হানি হয় না, বরং তার মর্যাদা বৃদ্ধি পায়। অর্থাৎ এখন নবুয়ত কেবলমাত্র তার দাসত্বে লাভ হতে পারে, আর এই অর্থ কেবল আমরা করি না, বরং পুরনো জামাতের পুণ্যবান ব্যক্তিরাও করেছেন। আর ইমাম রাগেব এই অর্থই করেছেন যে মহানবী ইসলামের পর তার অনুবর্তিতায় শরীয়ত বিহীন নবী আসতে পারে। যাই হোক, এই আয়াতের প্রেক্ষাপটে এর উল্লেখ আমি এই জন্য করলাম যেন বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আল্লামা জারকানি লিখেছেন যে বিভিন্ন তাফসীর গ্রন্থে মহানবী সাল্লামের দাস হযরত সুবান সম্পর্কে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়, অথচ তাফসীর ইয়ামবুল হায়াতে মাকাতাল বিন সুলেমান সম্পর্কে লেখা আছে তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ বিন যায়েদ আনসারি, যিনি স্বপ্নে আজান দেখেছিলেন। আল্লামা জারকানি লেখেন যে যদি এই কথা সঠিক হয়ে থাকে তাহলে হতে পারে উভয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এমন কথার উল্লেখ করে থাকবেন, যার ফলে এই আয়াত নাযিল হয়েছে। অধিকন্তু এটিও উল্লেখ পাওয়া যায় যে এমন কথা মহানবী ইসলামের বেশ কয়েকজন সঙ্গী বলেছিলেন। পূর্বে বর্ণিত ঘটনা ছাড়াও তাফসীর ইত্যাদিতে হযরত সুবানের ঘটনা এবং শব্দাবলীও বর্ণিত হয়েছে, যার বিস্তারিত বিবরণ হলো হযরত সুবান মহানবী সাল্লামের প্রতি গভীর ভালোবাসা রাখতেন, তার কাছ থেকে দূরে থাকা তিনি বেশিক্ষণ সহ্য করতে পারতেন না। একদিন তিনি যখন মহানবীর সকাশে উপস্থিত হন তখন তাকে ভিন্ন রকম দেখাচ্ছিল, আর তার চেহারায় দুশ্চিন্তার এবং দুঃখের ছাপ স্পষ্ট ছিল। তখন মহানবী সাল্লাম জিজ্ঞেস করেন যে কি কারণে তোমাকে এমন দেখাচ্ছে। হযরত সুবান বলেন, হে আল্লাহ রাসূল, আমার কোনো রোগও নেই আর আমি কোনো ব্যাধিতে আক্রান্ত নই, কেবল এটি ব্যতীত যে আপনাকে আমি কিছুক্ষণ দেখিনি, অর্থাৎ কিছুকাল তাকে দেখতে পারিনি, এই কারণে আমি আতঙ্কিত হয়ে পড়ি যতক্ষণ না আপনার সাথে সাক্ষাৎ হয়েছে। অনুরূপভাবে যখন পরকালের কথা আমার স্মরণ হয় তখন আমার উপর পুনরায় ভীতি ছেয়ে যায়, আমি আপনাকে দেখতে পাবো না, কারণ আপনাকে তো নবীদের সাথে উত্থিত করা হবে, আর আমি যদি জান্নাতে যাইও তাহলেও আমার মর্যাদা আপনার মর্যাদা থেকে অনেক নিম্ন পর্যায়ের হবে, আর আমি যদি জান্নাতে প্রবেশ করতে না পারি তাহলে আমি কখনো আপনাকে দেখতে পাবো না। এ ছিল সুবানের সোবান সম্পর্কে বিস্তারিত বিবরণ। আল্লামা জারকানি লেখেন যে হযরত আব্দুল্লাহ বিন যায়েদ নিজের বাগানে কাজ করছিলেন। এখানে পুনরায় আব্দুল্লাহ বিন যায়েদের উল্লেখ আরম্ভ হচ্ছে। তিনি বাগানে কাজ করছিলেন এমন সময় তার পুত্র তার কাছে আসেন এবং তাকে এই সংবাদ দেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তখন তিনি বলেন, আল্লাহুম্মা যহাব বাসারি হাত্তা লা আরা বাদা হাবিবি মুহাম্মাদান আহাদা, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমার দৃষ্টিশক্তি নিয়ে যাও যেন আমি এরপর আমার প্রেমাস্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাউকে না দেখি। জারকানির ব্যাখ্যা লেখা আছে যে বলা হয় এরপর ক্রমাগতভাবে তার দৃষ্টিশক্তি লোপ পেতে থাকে আর তিনি অন্ধ হয়ে যান। তার মৃত্যু সম্পর্কে লেখা আছে যে আব্দুল্লাহ বিন যায়েদের মৃত্যুর সময় সম্পর্কে মতভেদ রয়েছে, কেউ কেউ ওহেদের যুদ্ধের পর তার মৃত্যুর কথা উল্লেখ করেছেন, কিন্তু বেশিরভাগ মানুষ এটি উল্লেখ করেছেন যে আব্দুল্লাহ বিন যায়েদ সকল যুদ্ধে মহানবী ইসলামের সাথে অংশগ্রহণ করেছেন, আর হযরত ওসমানের খেলাফতের শেষ দিকে 32 হিজরিতে মদিনায় তার ইন্তেকাল হয়েছে। আর তার দৃষ্টি সংক্রান্ত ঘটনাকে যদি সঠিক মনে করা হয় তাহলে বোঝা যায় যে হযরত ওসমানের যুগেই তার ইন্তেকাল হয়েছে, তখন তার বয়স ছিল 64 বছর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা পড়িয়েছেন। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হচ্ছে তার নাম হলো হযরত মুয়াজ বিন আমর বিন জামূহ।
হযরত
মুয়াজ বিন
আমর
বনু খাজরাজ গোত্রের বনু সালমা শাখার সাথে সম্পর্ক রাখতেন। তিনি আকাবার দ্বিতীয় বায়াত আর বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। তার পিতা আমর বিন জামূহ মহানবী ইসলামের সাহাবী ছিলেন যিনি উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেন। তার মায়ের নাম ছিল হিন্দ বিনতে আমর। মুসা বিন উকবা আবু মাশার এবং মোহাম্মদ ওয়াকেদের মতে তার ভাই মুআউয়েজ বিন আমরও বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
আর
তার স্ত্রীর নাম ছিল সুবাইতা বিনতে আমর যিনি বনু খাজরাজের বনু সায়দা শাখার সদস্য ছিলেন। তার ঘরে তার এক পুত্র আবদুল্লাহ এবং এক কন্যা উমামা জন্মগ্রহণ করেন।
হযরত
মুয়াজ আকাবার দ্বিতীয় বায়াতে যোগদান করেছেন কিন্তু তার পিতা আমর বিন জামূহ তার পৌত্তলিক বিশ্বাসে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিলেন। সিরাদ ইবনে হিশামে হযরত মুয়াজের পিতার ইসলাম গ্রহণ সংক্রান্ত ঘটনায় উল্লেখিত আছে যে বছরকাল পূর্বে হুজুর বলছেন যে তার ঘটনায় আমি কিছুটা এ সম্পর্কে উল্লেখ করেছিলাম। আকাবার দ্বিতীয় বয়সে অংশগ্রহণকারীরা যখন মদিনায় ফিরে আসে তখন তারা ব্যাপকভাবে ইসলাম প্রচার করে কিন্তু তাদের কতক জ্যেষ্ঠ তখনও নিজেদের পৌত্তলিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ছিলেন। তাদের একজন ছিলেন আমর বিন জামূহ, তার পুত্র মুয়াজ বিন আমর আকাবার দ্বিতীয় বয়সে অংশগ্রহণ করেছিলেন। আর তখন তিনি মহান ইসলামের হাতে বয়াত করেছিলেন। আমর বিন জামূহ বনু সালামার সর্দারদের অন্তর্ভুক্ত ছিলেন এবং তাদের জ্যেষ্ঠদের একজন ছিলেন।
তিনি
নিজের ঘরে একটি কাঠের মূর্তি বানিয়ে রেখেছিলেন যেভাবে সে যুগের বড় লোকেরা বানিয়ে রাখত, এটিকে মানাত বলা হতো। সেটিকে উপাস্য হিসেবে অবলম্বন করে তার মাহাত্ম্য ও পবিত্রতা ঘোষণা করত। বনু সালামার কিছু যুবকের ইসলাম গ্রহণের পর যাদের মাঝে হযরত মুয়াজ বিন জাবাল এবং আমর বিন জামূহর পুত্র মুয়াজ বিন আমর বিন জামূহ ছিলেন, তারা ইসলাম গ্রহণ করেছেন এবং আকাবার দ্বিতীয় বায়াতে অংশগ্রহণ করেছেন। তারা রাতের বেলা আমর বিন জামূহর দেবালয়ে ঢুকে সেই মূর্তিকে উঠিয়ে নিয়ে আসেন আর সেটিকে বনু সালামার ময়লা আবর্জনার গর্তে উপুড় করে ফেলে দেন বা উপুড় করে শুয়ে দেন। সকালবেলা আমর যখন ঘুম থেকে উঠতেন তখন বলতেন যে তোমাদের অমঙ্গল হোক, কে রাতের বেলা আমাদের উপাসদের সাথে শত্রুতা করেছে। এরপর সেটিকে সন্ধানের উদ্দেশ্যে বেরোতেন এবং সেটিকে যখন আবর্জনা করতে পেতেন তখন সেটিকে ধুয়ে পরিষ্কার করতেন। এরপর বলতেন যে আমি যদি এটি জানতে পারি যে কে তোমার সাথে এমন দুর্ব্যবহার করেছে তাহলে আমি অবশ্যই তাকে লাঞ্ছিত করব। এরপর আবার রাত নেমে আসলে আমার ঘুমিয়ে পড়তেন, তখন তার পুত্র একই কাজ করতেন। পুনরায় সকালে উঠে আমার বিন জামূহ একই কষ্ট করে সেটিকে ধুয়ে পরিষ্কার করতেন। বেশ কয়েক রাত এই ঘটনা ঘটার পর আমার বিন জামূহ প্রতিমাকে যেখানে নিক্ষেপ করা হয়েছিল সেখান থেকে বের করে পুনরায় ধোন এবং পরিষ্কার করেন। এরপর তিনি নিজের তরবারি আনেন এবং প্রতিমার কাঁধে ঝুলিয়ে দেন এবং বলেন যে আল্লাহর কসম আমি জানি না কে তোমার সাথে এমনটি করে, কিন্তু তোমার মাঝে যদি কোনো শক্তি থাকে তাহলে তাকে বাধা দাও আর এই তরবারি তোমার কাছে রইল, অর্থাৎ তরবারি সেটির কাছে রেখে দেন। সন্ধ্যাবেলা আবার যখন ঘুমিয়ে পড়েন সেই যুবকরা যাদের মাঝে আমরের পুত্রও ছিল সেই প্রতিমার সাথে আবার একই ব্যবহার করে আর এর আর এক মৃত কুকুর এনে রশি দিয়ে সেটিকে মূর্তির সাথে বেঁধে দেয় এবং বনু সালামার একটি পুরনো কূপে সেটিকে নিক্ষেপ করে যাতে ময়লা আবর্জনা ইত্যাদি ফেলা হতো। সকালবেলা আমর বিন জামূহ উঠে এসে প্রতিমাকে সেখানে পাননি যেখানে সেটিকে রাখা হতো। তিনি সেটির সন্ধান করতে থাকেন এবং সেটিকে কূপের ভেতর মৃত কুকুরের সাথে বাঁধা অবস্থায় পান। এই দৃশ্য দেখার পর তার সামনে বাস্তবতা স্পষ্ট হয়ে যায় আর তার জাতের মুসলমানরাও তাকে ইসলাম সম্পর্কে অবহিত করে। তখন তিনি আল্লাহ তাআলার কৃপায় ইসলাম গ্রহণ করেন। সিরাত ইবনে হিশামে এই ঘটনা এইভাবে লিপিবদ্ধ রয়েছে, অর্থাৎ প্রতিমা তো তরবারি থাকা সত্ত্বেও কিছুই করতে পারেনি, এমন খোদার পূজা বা উপাসনা করে লাভ কি? হযরত মুয়াজ বিন আমর বিন জামূহ আবু জাহলকে হত্যাকারীদের অন্তর্ভুক্ত ছিলেন।
বুখারী কি রিওয়ায়াত মে দর্জ হ্যায়
এ প্রসঙ্গে বুখারীর রওয়ায়েতে উল্লেখিত আছে, সালেহ বিন ইব্রাহিম তার দাদা আব্দুর রহমানের ওফের পক্ষ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি বদরের যুদ্ধের সারিতে দণ্ডায়মান ছিলাম। আমি আমার ডানে ও বামে দৃষ্টি নিক্ষেপ করে দুজন স্বল্প বয়স্ক আনসার কিশোরকে দেখি। আমার বাসনা হলো যে হায়, আমি যদি এমন লোকদের মাঝে থাকতাম যারা এদের চেয়ে বেশি শক্তিশালী দেহের অধিকারী টকবগে যুবক হবে। ততক্ষণে তাদের একজন আমার হাত চেপে হাতে চাপ দিয়ে বলে যে, চাচা আপনি কি আবু জাহালকে চেনেন? আমি বললাম হ্যাঁ, কিন্তু ফাতেজা তার সাথে তোমার কি? সে উত্তর দেয়, আমাকে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গালি দেয়, আর সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি যদি তাকে দেখতে পাই তাহলে আমার চোখ ততক্ষণ তার চোখ থেকে সরবে না যতক্ষণ আমাদের দুজনের মাঝে সে নিহত না হবে, যার মৃত্যুর সময় প্রথমে নির্ধারিত। আমি এতে খুবই আশ্চর্যান্বিত হই। এরপর দ্বিতীয় জনও আমার হাতে চাপ দিয়ে একইভাবে প্রশ্ন করে। স্বল্পক্ষণ পরেই আমি আবু জাহালকে মানুষের মাঝে ঘোরাফেরা করতে দেখি। আমি বললাম, ওই হলো তোমাদের সাথী যার সম্পর্কে তোমরা আমাকে প্রশ্ন করেছ। একথা শুনতেই তারা উভয় নিজেদের তরবারি নিয়ে তার দিকে বিদ্যুৎ বেগে ছুটে যায় আর তাকে আক্রমণ করে উভয় তাকে হত্যা করে। এরপর তারা উভয় মহানবী সাল্লামের কাছে ফিরে আসে এবং তাকে অবহিত করে। তিনি সাল্লাম জিজ্ঞেস করেন যে, তোমাদের মাঝে কে তাকে হত্যা করেছে? তাদের উভয় বলেন যে, আমি তাকে হত্যা করেছি। তিনি জিজ্ঞেস করেন যে, তোমরা কি তোমাদের তরবারি মুছে পরিষ্কার করে ফেলেছ? তারা উত্তর দেন যে, না। তিনি সাল্লাম তরবারি দেখে বলেন যে, তোমরা উভয়ই তাকে হত্যা করেছ। তার গনিমতের মাল মুয়াজ বিন আমর বিন জুমহ পাবেন। আর তাদের উভয়ের নাম ছিল মুয়াজ, অর্থাৎ মুয়াজ বিন আফরা এবং মুয়াজ বিন আমর বিন জুমহ। আমি প্রারম্ভেও একবার মুয়াজ এবং মুয়াবিজের ঘটনা বর্ণনা করেছিলাম। এখানে কিছুটা অস্পষ্টতা বা ভুল ধারণার সৃষ্টি হতে পারে, তাই বলছি যে এর নিহত হওয়ার ঘটনা বিভিন্ন সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে, আর এই রওয়ায়েত যা বুখারী থেকে বর্ণিত হয়েছে তাতে উল্লেখ আছে যে হযরত মুয়াজ বিন আমর বিন জুমহ এবং মুয়াজ বিন আফরা আক্রমণ করে আবু জাহেলকে হত্যা করেছিলেন, আর হযরত আব্দুল্লাহ বিন আউফ আবু জাহেলের শিরচ্ছেদ করেছিলেন। অনুষ্ঠানে মুয়াজ এবং মুয়াবিজের উল্লেখ পাওয়া যায়। যাই হোক, এছাড়া বুখারীতে এমন রায় তো রয়েছে যাতে উল্লেখ আছে যে আফরার দুই পুত্র মুয়াজ ও মুয়াবিজ তাকে হত্যা করেছেন, আর পরবর্তীতে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ গিয়ে তার খবরের সাংগ করেন। বুখারীর একটি রায়েতের বিস্তারিত বিবরণ এভাবে দেয়া হয়েছে। হযরত আনাস বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন বলেছেন, আবু জেহেল সম্পর্কে খবরাখবর সংগ্রহ করার জন্য কে যাবে? হযরত ইবনে মাসউদ যান এবং গিয়ে দেখেন যে তাকে আফরার দুই পুত্র মুয়াজ এবং মুয়াবিজ তরবারি দ্বারা আঘাত করেছে, যার কারণে সে মৃত্যু দ্বার প্রান্তে উপনীত ছিল। হযরত ইবনে মাসউদ তাকে জিজ্ঞেস করেন, তুমি কি আবু জেহেল? হযরত ইবনে মাসউদ বলেন, আমি আবু জেহেলের দাড়ি ধরি। আবু জেহেল বলে, আমার চেয়েও বড় কোনো ব্যক্তি আছে কি যাকে তোমরা মেরেছ? বা হয়তো বলে থাকবে যে, এই ব্যক্তির চেয়ে বড় কেউ আছে কি যাকে তার জাতি মেরে থাকবে বা হত্যা করে থাকবে? এই উভয় রওয়ায়েত বুখারীতেই রয়েছে। এক জায়গায় উভয় নামেই মুয়াজ বর্ণিত হয়েছে, আরেক জায়গায় মুয়াজ এবং মুয়াবিজ বর্ণিত হয়েছে। এক স্থানে উভয়ের ভিন্ন পিতার কথা উল্লেখ করা হয়েছে, আরেক স্থানে উভয় একই পিতার পুত্র আখ্যায়িত হন। যাই হোক, হযরত আলীউল্লাহ শাহ সাহেব, হযরত জয়নুল আবেদিন আলীউল্লাহ শাহ সাহেব আবু জাহেলের হত্যাকারীদের সম্পর্কিত বিষয়ে বর্ণিত কথাগুলোর মাঝে সামঞ্জস্য খুঁজতে গিয়ে ব্যাখ্যা করেন যে, কোনো কোনো রওয়ায়েতে রয়েছে যে আফরার দুই পুত্র মুয়াজ এবং মুয়াবিজ আবু জাহেলকে মৃত্যুমুখে পৌঁছিয়েছেন। পরবর্তীতে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তার দেহ মাথা থেকে বিচ্ছিন্ন করেন। ইমাম ইবনে হাজার এই সম্ভাবনার কথা উল্লেখ করেছেন যে, মুয়াজ বিন আমর এবং মুয়াজ বিন আফরার পর মুয়াবিজ বিন আফরাও তার উপর আঘাত হেরে থাকবে। তাই প্রথম দুই রওয়ায়েতে উভয় ভাইয়ের উল্লেখ পাওয়া যায়, আর অন্য রওয়ায়েতে দুই ভিন্ন ব্যক্তির উল্লেখ দেখা যায়। আর বুখারীর তাফসির ফাতুল বারিতে লিপিবদ্ধ আছে যে, হয়তো তাদের তিনজনেই থেকে থাকবেন। আল্লামা বদরুদ্দিন আইনি আবু জাহলের হত্যাকারী সংক্রান্ত কথাগুলোর মাঝে সামঞ্জস্য খুঁজতে গিয়ে বলেছেন আবু জাহলকে মুআয বিন আমর বিন জামু আর আবু মুআয বিন আফরা এবং হযরত আব্দুল্লাহ বিন মাসউদ হত্যা করেছিলেন। হযরত আব্দুল্লাহ তার শিরচ্ছেদ করেন এবং মহানবী সাল্লামের কাছে নিয়ে আসেন। আল্লামা বদরুদ্দিন আইনি আরো লিখেছেন, সহি মুসলিমে বর্ণিত হয়েছে যে যে দু ব্যক্তি আবু জাহলকে হত্যা করেছেন তারা হলেন মুআয বিন আমর বিন জামু এবং মুআয বিন আফরা। মুআয বিন আফরার পিতার নাম ছিল হারিস বিন রিফা আর আফরা ছিলেন তার মা, যিনি উবাইদ বিন সালবা নাজারিয়ার কন্যা ছিলেন। একই সাথে বুখারীর জিহাদ অধ্যায়ে বাব মাল্লা ইউখাম্মাসুল আসলাবে উল্লেখ রয়েছে, হযরত মুআয বিন আমরই আবু জাহলের পা কেটে ফেলেন এবং তাকে ফেলে দেন। এরপর মুআয বিন আফরা তাকে আঘাত করেন এবং ভূপাতিত করেন এবং তাকে ছেড়ে দেন। তার মাঝে তখনও জীবনের স্পন্দন ছিল। তখন হযরত আব্দুল্লাহ বিন মাসুদ মক্ষম আঘাত হেনে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। তিনি আরো লেখেন যে তুমি প্রশ্ন করো যে এসব কথা একসাথে বর্ণনা করার প্রয়োজন কি, তাহলে আমি বলবো যে আবু জাহলের হত্যায় হয়তো এদের সবারই ভূমিকা ছিল, তাই একত্রে বর্ণনা করা হয়েছে। যারকানের একটি বর্ণনা অনুসারে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ যখন আবু জাহলকে দেখেন, অর্থাৎ এমন অবস্থায় পেয়েছেন যখন সে জীবনের অন্তিম মুহূর্তে ছিল, তখন আব্দুল্লাহ বিন মাসউদ তার পা আবু জাহলের ঘাড়ে রেখে বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তোকে লাঞ্ছিত করেছেন। তখন আবু জাহল অহংকার সূচক ভঙ্গিতে বলে, আমি তো লজ্জিত হইনি, লাঞ্ছিত হইনি, আমার চেয়েও সম্মানিত কাউকে তোমরা হত্যা করেছো কি, আমি তো এতে কোনো লজ্জা বোধ করছি না। এরপর আবু জাহল জিজ্ঞেস করে যে বলো তো দেখি যুদ্ধে কে জয়যুক্ত হয়েছে, বিজয় ও সাফল্য কার পদচুম্বন করেছে। তখন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ উত্তর দেন, আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী হয়েছেন।
এক দুসরি রওয়ায়েত মে ইয়ে ভি হ্যায়,
আরেকটি রওয়ায়েত অনুসারে
আবু জাহল নে কাহা,
আবু জাহল বলল তাকে, অর্থাৎ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কথা বলো, যে আমি সারা জীবন তার শত্রু ছিলাম আর আজ অর্থাৎ এখনও আমি তার প্রতি চরম শত্রুতা ও বৈরিতা পোষণ করি।
হযরত
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু জাহলের শিরচ্ছেদ করেন আর তার মস্তক দিয়ে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে আমি আল্লাহর সন্নিধানে সকল নবীর চেয়ে বেশি সম্মানিত মর্যাদাবান আর আমার উম্মত আল্লাহর দৃষ্টিতে অন্য সকল উম্মতের চেয়ে বেশি সম্মানিত মর্যাদাশীল, অনুরূপভাবে এই উম্মতের ফেরাউন অন্য সকল উম্মতের ফেরাউনদের চেয়ে বেশি কঠোর ও উগ্র। এর কারণ হলো হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল,
কি জব উসে গরকাবি নে আলিয়া
পবিত্র কোরআনের সূরা ইউনুসে এসেছে, যখন পানি তাকে নিমজ্জিত করতে আরম্ভ করলো তখন সে বলল, আমি ঈমান আনছি যে কেবল তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই যার প্রতি বনু ইসরাঈল বা বনি ইসরাঈল ঈমান এনেছে। অথচ এই উম্মতের ফেরাউন শত্রুতা এবং কুফরিতে অনেক এগিয়ে রয়েছে, যেভাবে মৃত্যুর সময় আবু জাহলের কথা থেকে প্রতীয়মান হয়। এছাড়া অন্যান্য রওয়ায়েতে কথারও উল্লেখ পাওয়া যায় যে আবু জাহলের ধ্বংসের সংবাদ পাওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহলের কর্তিত মস্তক দেখার পর বলেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সেই সত্তা যিনি ব্যতীত কোনো উপাস্য নেই। একইভাবে তিনি তিনবার এটিও বলেছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আযাল ইসলাম ওয়া আহলাহু, অর্থাৎ সকল প্রশংসার অধিকারী হলেন আল্লাহ যিনি ইসলাম ও এর অনুসারে দেশ সম্মান দিয়েছেন। একইভাবে এই উল্লেখ দেখা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয় প্রত্যেক উম্মতের একজন ফেরাউন রয়েছে আর এই উম্মতের ফেরাউন ছিল আবু জাহল, যাকে আল্লাহ তাআলা অত্যন্ত লজ্জাস্কর ভাবে ধ্বংস করেছেন। হযরত উসমানের যুগে হযরত মুআয বিন আমর বিন জামুর ইন্তেকাল হয়। খলিফা বিন খায়াত বর্ণনা করেন যে বদরের যুদ্ধের দিন মুআয বিন আমর বিন জামুর দেহে একটি আঘাত লেগেছিল, এরপর তিনি হযরত উসমানের যুগ পর্যন্ত অসুস্থ থাকেন আর মদিনায় ইন্তেকাল করেন। হযরত ওসমান তার জানাজা পড়ান এবং তিনি জান্নাতুল বাকীতে সমাহিত আছেন। হযরত আবু হুরায়রার পক্ষ থেকে বর্ণিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআজ বিন আমর বিন জুমুহ কতই না উত্তম একজন মানুষ ছিলেন। আল্লাহ তাআলা এসব লোকের উপর সহস্র সহস্র রহমত ও কৃপা বর্ষণ করুন, যারা আল্লাহ এবং তার প্রিয় রসুলের ভালোবাসায় বিভোর হয়ে তাদের প্রিয় ভাজন হয়েছেন। নামাজের পর আমি এক ব্যক্তির গায়েবানা জানাজাও পড়াবো। এটি হলো শ্রদ্ধেয় মালিক সুলতান হারুন খান সাহেবের জানাজা। 27 মার্চ ইসলামাবাদে তার মৃত্যু হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বড় পুত্র হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহর জামাতা, অর্থাৎ তার অর্থাৎ খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহর ছোট মেয়ের সাথে বিয়ে হয়েছে তার পুত্রের। মালিক সুলতান হারুন সাহেব জন্মসূত্রে আহমদে ছিলেন। তার পিতার নাম ছিল কর্নেল মালিক সুলতান মোহাম্মদ খান সাহেব, যিনি 1923 সনে 23 বছর বয়সে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করেছিলেন আর নিজ পরিবারে একমাত্র আহমদ ছিলেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু তাকে শ্রদ্ধেয়া আয়েশা সিদ্দিকার সাথে বিয়ে করিয়েছেন, যিনি চৌধুরী ফাতে মোহাম্মদ সিয়াল সাহেবের কন্যা ছিলেন। এ পরিবারটি পাঞ্জাবের সম্ভ্রান্ত বংশগুলোর মধ্যে একটি বড় নবাব পরিবার ছিল। মালিক আমির মোহাম্মদ খান সাহেব, যিনি পশ্চিম পাকিস্তানের গভর্নর ছিলেন এবং নবাব কালাবাগ নামে সুপরিচিত ছিলেন, তিনি কর্নেল মালিক সুলতান মোহাম্মদ সাহেবের পিতার চাচাতো ভাই ছিলেন। তার দাদার নাম ছিল মালিক সুলতান সুখরু খান। সে সময়ে ব্রিটিশ রাজত্ব ছিল, তখন ভারত ও পাকিস্তান তাদের অর্থাৎ ইংরেজদের উপনিবেশ ছিল। সে সময় নবাব হিসাবে তার একটি বিশেষ পদমর্যাদাও ছিল।
তার
পুত্র মালিক সুলতান মোহাম্মদ খান সাহেবের 4 বছর পর আহমদিয়াত গ্রহণের তার সৌভাগ্য হয়। প্রকৃতিগত পূর্ণ ছিল, দুনিয়াদার মানুষ হওয়া সত্ত্বেও ধর্মের প্রতি আকর্ষণ জন্মের আল্লাহ তাআলা সেই পুণ্যের কল্যাণে তাকে আহমদিয়াত গ্রহণের তৌফিক দান করেছেন। সুলতান হারুন খান সাহেবের বিয়ে হয়েছে সাবিহা হামিদ সাহেবার সাথে, যিনি ওয়াবদায় জিএম হিসেবে কর্মরত চৌধুরী আব্দুল হামিদ সাহেবের কন্যা ছিলেন। খলিফাতুল মসীহ সালেস রাহিমাহুল্লাহ তার বিয়ে পড়িয়েছিলেন। প্রতিষ্ঠাতা ছিলেন এবং প্রথম মুবাল্লিগ ছিলেন। তিনি আমার শ্রদ্ধেয় বুজুর্গ ছিলেন, অর্থাৎ ফাতে মোহাম্মদ সিয়াল সাহেব আমার শ্রদ্ধেয় বুজুর্গ ছিলেন। আমার প্রতি তার অনেক অনুগ্রহ রয়েছে। হযরত খলিফাতুল মসীহ সালেস রাহিমাহুল্লাহ বলেন যে আমার অল্প বয়সে এবং অভিজ্ঞতা শূন্য বয়সে তিনি আমাকে নিজের সাথে নিয়ে গিয়ে আমার অভিজ্ঞতাকে ব্যাপকতর করার অনেক সুযোগ সৃষ্টি করেছেন, আর গ্রামাঞ্চলে বসবাসকারীদের জন্য আমার হৃদয়ে যে প্রচ্ছন্ন ভালোবাসা ছিল তাদের সেই আকর্ষণকে প্রকাশ করার সুযোগও চৌধুরী ফাতে মোহাম্মদ সিয়াল সাহেবের সাথে থাকার কারণেই আমার লাভ হয়েছে। হযরত খলিফাতুল মসীহ সালেস রাহিমাহুল্লাহ বলেন, এখনও গ্রামের একজন সাধারণ মানুষের সাথে যখন আমার সাক্ষাৎ হয় তখন তার সাথে অকৃত্রিম কথা বলতে আমি আনন্দ বোধ করি, আর এক শহরবাসীর সাথে সাক্ষাতে আমি সেই আনন্দ পাই না, কেননা শহরের লোকদের কৃত্রিমতার অভ্যাস থাকে আর তাদের এই অভ্যাসের কারণে তাদের সাথে সাক্ষাতের সময় অজান্তে আমরা কৃত্রিমতার আশ্রয় নিয়ে থাকি। তিনি বলেন, যাই হোক, আজ আমার এই অনুগ্রহকারী বুজুর্গের দৌহিত্র মালিক সুলতান হারুন খানের বিয়ে, যার পিতা হলেন কর্নেল মোহাম্মদ কর্নেল সুলতান মোহাম্মদ খান সাহেব, আমি তার নিকার এলান করব। এরপর বলেন যে আমাদের বন্ধুরা দোয়া করুন, যেভাবে আমাদের জ্যেষ্ঠরা কামনা বাসনা মুক্ত হয়ে খোদার ধর্মের নিঃস্বার্থ সেবা করেছেন, সেই একই সেবার প্রেরণা এবং সেই ত্যাগ প্রতীক্ষার চেতনা যেন তাদের বংশধরদের মাঝে বজায় থাকে এবং তা যেন চোখে পড়ার মতো হয়। আজ তাঁর মৃত্যুতে ঘটনার স্মৃতিচারণ হলো। আল্লাহ তালার কাছে দোয়া থাকবে মরহুম মালিক হারুন খান সাহেবের সন্তান সন্ততি যেন আহমদীয়ত এবং খেলাফতের সাথে সেই সম্পর্ককে শুধু রক্ষাকারী না হন বরং আরও সুদৃঢ়কারী যেন হন। তার তিন পুত্র তিন কন্যা রয়েছে, যেমনটি আমি বলেছি যে মরহুমের বড় ছেলে সুলতান মোহাম্মদ খান সাহেব হযরত খলিফাতুল মসীহ রাবে রহমাহুল্লাহর জামাতা। এলাকার দরিদ্র জনসাধারণের অনেক সেবা করতেন, বিশেষ করে অভাবী মহিলাদের প্রতি তার অসাধারণ অনুগ্রহ ছিল। মহিলারা বলেছেন যে মালিক সাহেবের জীবদ্দশায় আমরা এলাকায় নিজেদেরকে নিরাপদ মনে করতাম, আর এখন তার তিরোধানের পর আমাদের ভয় হচ্ছে। আটক অঞ্চলে চরম শত্রুতা রয়েছে আর হৃদয়ের পাষণ্ডতা অনেক বেশি। দরিদ্রদের কোনো অধিকারই দেয়া হয় না, কিন্তু বড় জমিদার এবং এলাকার সম্মানিত হওয়া সত্ত্বেও দরিদ্রদের তিনি অনেক সেবা করতেন। কানাডা নিবাসী তার বোন রাশেদা সিয়াল সাহেবা বলছেন, আমার ভাই সুলতান হারুন খান সাহেব বহু গুণের আধার ছিলেন, আহমদীয়তের জন্য পরম আত্মাভিমানী, খেলাফতের খাতিরে প্রাণ বিসর্জনকারী, বন্ধুদের সত্যিকার বন্ধু আর শত্রুদের প্রতি কঠোর ছিলেন, দরিদ্র এবং মিসকিনদের অবলম্বন ছিলেন। তিনি বলেন যে একবার হযরত খলিফাতুল মসীহ রাবে রহমাহুল্লাহ আমাকে একটি পত্র লিখেছেন যে তোমার পিতা কর্নেল সুলতান মাহমুদ খান সাহেব আহমদীয়তের জন্য একটি লগ্ন তরবারি ছিলেন আর তোমার ভাইদের মাঝেও এই বৈশিষ্ট্য দেখা যায়। আচ্ছা, ওই এলাকায় তাদের চরম শত্রুতা ছিল, এটি শত্রুতার রীতি। বিভিন্ন জায়গা জমির কারণেও শত্রুতা হয়ে থাকে, এছাড়া আহমদীয়দের কারণেও শত্রুতা হতো। তখন একবার হযরত খলিফাতুল মসীহ সালেস রহমাহুল্লাহ তাকে বলেছিলেন, গুলি আসবে কিন্তু তা উপর দিয়ে চলে যাবে, ইনশাআল্লাহ তোমার কিছুই হবে না। তিনি অর্থাৎ মরহুমের বোন লেখেন যে খলিফা সালেসের এই কথা আমরা পূর্ণ হতে দেখেছি। 1970 সালে ফাতেজং পুলিশ স্টেশনে তার উপর প্রাণঘাতী হামলা হয় আর মালিক সুলতান হারুন সাহেবের উপর গুলি চলে এবং মাথার চুল ঝলসে দিয়ে তা চলে যায়, কিন্তু তার দেহে কোনো আঁচড় পর্যন্ত লাগেনি। আল্লাহ তাআলা অলৌকিকভাবে তাকে রক্ষা করেছেন। দরিদ্র এবং মিসকিনদের প্রতি তিনি অনেক উদার ছিলেন। তিনি অর্থাৎ মরহুমের বোন আরও লেখেন যে দুর্বল ও অসহায় লোকদের জন্য লোকদের তিনি অবলম্বন ছিলেন। তাঁর অর্থাৎ মরহুমের বড় ভাই মালিক সুলতান রশিদ খান সাহেব বলেন যে আমার পিতার মৃত্যুর পর আমাদের পরিবারের সত্যিকার অভিভাবক তিনি। আমার সকল চেষ্টা সত্ত্বেও যখনই জামাতের কোনো কাজ হতো তিনি সর্বদা আমার চেয়ে অগ্রগামী থাকতেন। হযরত মসীহ মওউদ ইসলাম সমান্ত খলিফাগণ এবং জামাতের সত্যিকার নিবেদিত প্রাণ প্রেমিক ছিলেন। একবার 1974 সালের ঘটনাবলীর পর আমার সামনে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বলেন যে আপনাদের হযরত সাহেবের উপর আপনার ইমানের অবস্থা কেমন বলে মনে করেন। পাঞ্জাবিতে তিনি উত্তর দেন যে লোহে ওয়ার্গা, অর্থাৎ খেলাফতের প্রতি আমার বিশ্বাস লোহার ন্যায় দৃঢ়। খলিফাতুল মসীহ রাবে রহমাহুল্লাহর হিজরতের সফরে তিনি করাচি পর্যন্ত সহযাত্রী ছিলেন, অর্থাৎ তাঁর সাথে যাওয়ার সুযোগ হয়। রশিদ সাহেব লেখেন যে আমার কাছে হযরত খলিফাতুল মসীহ রাবে রহমাহুল্লাহর যেসব চিঠিপত্র সংরক্ষিত আছে এর মধ্যে একটি পত্রে হুজুর অর্থাৎ খলিফাতুল মসীহ রাবে রহমাহুল্লাহ তাকে আহমদীয়তের জেনারেল আর অপর স্থানে আহমদীয়তের জন্য ভালোবাসা ও আত্মাভিমানের নগ্ন তরবারি আখ্যা দিয়েছেন। রাতের নফল ইবাদত ও কোরআন করিম পাঠের যতটুকু সম্পর্ক আছে রশিদ সাহেব লেখেন খুব কম মানুষই এই সম্পর্কে জানবেন, কেননা ঘুণাক্ষরও তিনি এর উল্লেখ করতেন না, কিন্তু উভয় দায়িত্ব খুবই নিয়মিত ভাবে পালন করতেন। তার বড় ভাই লেখেন যে যদি 2016 সনে আমার গুরুতর অসুস্থতা সময় আমরা দুজন 4 মাস পর্যন্ত একই এক কক্ষে একসাথে না থাকতাম তাহলে হয়তো আমিও জানতে পারতাম না। সেদিনগুলোতে আমার জন্য ওঠা বসা কঠিন ছিল, উনি আমার সেবা শুশ্রূষার জন্য একই কক্ষে আমার সাথে থাকতেন। তখন আমি তাকে যেভাবে নিয়মিত নফল পড়তে ও কোরআন তেলাওয়াত করতে দেখেছি তা আমার জন্য খুবই মূল্যবান বিষয় ছিল। তিনি বলেন আমি তাকে বললাম আপনি যে কষ্ট করছেন তার চেয়ে আমার জন্য দু একজন সেবক বা চাকর রাখলেই তো হতো, তারা আমার সেবা করবে। তখন তিনি বলেন যে আমি যখন আপনার কাছে উপস্থিত আছি আবার চাকর বাকরের কি প্রয়োজন। এরপর রশিদ সাহেব লেখেন যে পরম মানবহিতৈষী মানুষ ছিলেন, সব মিলিয়ে 9-10টি স্কুল নির্মাণ করিয়েছেন। কখনো এমন সময় এসেছে যখন আয় উপার্জন বেশি হয়নি, তাই স্কুলে আয় উপার্জন বেশি হতো না, তাই স্কুলের জন্য দিতে পারেননি। এমন অবস্থায় যিনি স্বয়ং একবার শ্রমিকদের সাথে শ্রমিকের কাজও করেছেন আর শ্রমিকদের বলেন তোমাদের চেয়ে আমি বেশি কাজ করি, এমন কোনো ভাব ছিল না যে আমি কোনো নবাবের পুত্র বা এলাকার বড় জমিদার। তাঁর কন্যা মাহমুদা সুলতানা কাশিফ লেখেন যে খেলাফতের প্রতি আমার আব্বাজানের ভালোবাসা ও বিশ্বস্ততা কোনো গোপন বিষয় নয়। বোধ বুদ্ধি বয়স হতে নিজ পিতার কাছ থেকে উঠতে বসতে যে শিক্ষা পেয়েছে তা হলো খোদা তালার উপর সর্বদা আস্থা রাখবে আর জীবনের প্রতিটি মোড়ে সর্বদা দোয়ার মাধ্যমে কাজ নেবে, দোয়া না থাকলে কিছুই নেই। তিনি খোদা তালার প্রতি অশেষ আস্থা রাখতেন, খুবই সাহসী ও নির্ভীক মানুষ ছিলেন, আল্লাহ তালা ছাড়া কাউকে ভয় করতেন না, সৃষ্টি সেবায় লেগে থাকতেন। একইভাবে তার পুত্র সুলতান মোহাম্মদ খান সাহেব বলেন যে আমার পিতা অনেক সমাজ সেবা করেছেন, আটটি স্কুল নির্মাণ করিয়েছেন, দুটি কবরস্থানের জন্য জমি দিয়েছেন এবং আটটি স্কুলের জন্য জমি দিয়েছেন, অনেক দরিদ্র মানুষের জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছেন এবং তাদের সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা তাঁর প্রতি দয়া ও ক্ষমার আচরণ করুন এবং তাঁর সন্তান সন্ততিকেও পুণ্যের উপর প্রতিষ্ঠিত রাখুন আর জামাত ও খেলাফতের সাথে সম্পৃক্ত রাখুন। যেমনটি আমি বলেছি, নামাজের পর আমি মরহুমের গায়েবানা জানাজা পড়াব।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ